be Harrison Rowe.
ওকি ওকি, ভাতে ভাতে রক্ত মাখিয়ে এনেছো কেন? খাবো না খাবো না আমি ওটা। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, ওটা আমার চোখের সামনে থেকে সরে যাও, নিয়ে যাও নিয়ে যাও, সরে যাও সরে যাও। খাবো না খাবো না আমি, সরে যাও সরে যাও চলে যাও চলে যাও।
উঠা রক্ত দাদাবাবু, দেহ সব তোমার পছন্দের রান্না করিয়েছি, খাই লাও ছোটদাবাবু খাই লাও। কাল রাত্রির থেকে তুমি কিচ্ছু খাওনি, একটু খাইয়ে লাও দাদাবাবু একটু খাইয়ে লাও।
দিনে দিনে ছেলেটাই আমার কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে। হে ভগবান, কি হলো আমার, এই কি হলো? আমার অমন সুস্থ সবল ছেলেটার শরীরে হঠাৎ কি রোগ বাসা বাঁধলো? বাবা হয়ে প্রতিদিন নিজের ছেলেকে কিভাবে তিলে তিলে মরতে দেখতে পারি আমি, কিভাবে?
নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছে আমি প্রত্যয়। আমার সাথে আছে সুমিতেন্দ্র, নার্গিস ও অনন্যা। আচ্ছা, প্রথমেই বলি আমাদের সেকেন্ড চ্যানেল ভূত প্রেতের সেকেন্ড এপিসোড চলে এসেছে, তাই চটপট গিয়ে শুনে নিন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমাদের আজকের গল্প ঋতুপা ব্যানার্জির লেখা রক্তচোষা পেন্টিং। লেখিকা ঋতুপা ব্যানার্জি গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করেছেন এবং এটাই ওনার প্রথম গল্প অডিও স্টোরি হিসেবে আসছে। গল্পটি আমরা ভূত ভূতম গ্রুপ থেকে সংগ্রহ করেছি। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, সিজন 4 এপিসোড 6 ঋতুপা ব্যানার্জির লেখা রক্তচোষা পেন্টিং।
ওকি ওকি, ভাতে ভাতে রক্ত মাখিয়ে এনেছো কেন? খাবো না আমি ওটা। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, ওটা আমার চোখের সামনে থেকে সরে যাও, নিয়ে যাও নিয়ে যাও সরে যাও সরে যাও। খাবো না আমি, সরে যাও সরে যাও চলে যাও চলে যাও।
উঠা রক্ত দাদাবাবু, দেহ সব তোমার পছন্দের রান্না করিয়েছি, খাই লাও ছোটদাবাবু খাই লাও। কাল রাত্রির থেকে তুমি কিচ্ছু খাওনি, একটু খাইয়ে লাও দাদাবাবু একটু খাইয়ে লাও।
দিনে দিনে ছেলেটাই আমার কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে। হে ভগবান, কি হলো আমার, এই কি হলো? আমার অমন সুস্থ সবল ছেলেটার শরীরে হঠাৎ কি রোগ বাসা বাঁধলো? বাবা হয়ে প্রতিদিন নিজের ছেলেকে কিভাবে তিলে তিলে মরতে দেখতে পারি আমি, কিভাবে?
বিজনেসম্যান রনি ছেনের একমাত্র ছেলে রায়ান, বয়স 24, দেখতে হ্যান্ডসাম, জিম করা ফিট বডি, গায়ের রং উজ্জ্বল, দেখলে কোনো সিনেমার হিরো থেকে কোনো অংশে কম মনে হয় না তাকে। এই ছটফটে স্বভাবের রায়ানের নেশা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো আর দেশ বিদেশের নানা রকম পেন্টিং সংগ্রহ করা। যখনই সে কোথাও ঘুরতে যায় সেখান থেকে একটা দুটো পেন্টিং আনবেই আনবে। বাড়িতে রীতিমতন একটা ছোট্ট আর্ট গ্যালারি হয়ে গিয়েছে বলা চলে, তাও পেন্টিং সংগ্রহের নেশা রায়ানের যায়নি। সেবার পুজোর পরে বন্ধুদের সাথে সে বেড়াতে গিয়েছিল রাজস্থান, রাজপুতদের সেই গৌরবময় রাজ্য রাজস্থান। ছত্রে ছত্রে ছড়িয়ে আছে রাজপুত সাম্রাজ্যের বিভিন্ন নিদর্শন, ঐতিহাসিক স্থান রায়ানের বরাবরই খুব পছন্দের। ইতিহাস যেন তাকে চুম্বকের মতন টানে, তাই বিভিন্ন সময় সে ছুটে যায় বিভিন্ন ঐতিহাসিক জায়গায়। এবারে রাজস্থানে এসেছে রাজপুতদের ইতিহাস বিজড়িত বিভিন্ন স্থান দর্শন করতে। পাশে পেয়েছে তার ছোটবেলার দুই প্রাণের বন্ধু পার্থ আর শুভকে। থর মরুভূমি, হাওয়ামহল, যন্তর মন্তর, চিতর দুর্গ প্রভৃতি ঘুরে তারা অবশেষে এলো হ্রদের শহর উদয়পুরে।
দারুণ ঘোরাঘুরি হলো বল।
হ্যাঁ, সে আর বলতে ভাই, যখন সব ঘুরে ফিরে দেখছিলাম বইয়ে পড়া মরুরাজ্যের কাহিনীগুলো যেন চোখের সামনে ভেসে উঠছিল।
যা বলেছিস। এই এই রায়ান, তুই এমন অন্য মানুষ কেন? আরে তুই তো এইসব ঐতিহাসিক জায়গা ঘুরতে খুব পছন্দ করিস, কিন্তু তোর মুখটা এমন বেজার হয়ে আছে কেন? এই যে এত ঘোরাঘুরি হলো, একটা জায়গাও তোর পছন্দ হয়নি?
আরে তা না, ভালো তো অবশ্যই লেগেছে, কিন্তু এখনো অবধি একটা মন মতো ছবি চোখে পড়লো না যে সেটা সঙ্গে করে নিয়ে যাব। আর তোরা তো জানিস এই কাজটা আমার ঘুরতে আসার উদ্দেশ্যের একটা বড় পার্ট, স্মৃতি হিসেবে একটা না একটা পছন্দের ছবি আমার চাই চাই, না হলে তো এখানে আসাটাই ফালতু হয়ে যাবে আমার কাছে। ধর একটা পছন্দ মতো।
আরে চাপ নিচ্ছিস কেন, আবার না হয় বেরোনো যাবে তোর পছন্দের ছবির খোঁজে। এখন চল হোটেলে ফিরি, হেব্বি খিদে পেয়েছে ভাই।
আরে আমারও খিদে পেয়েছে, চল তো।
এত জায়গা ঘোরার পরও রায়ান কোনো পছন্দসই পেন্টিং না পাওয়াতে ওর মেজাজটা খুব খিঁচড়ে গিয়েছিল। উদয়পুরে হোটেলে ফিরে সকলে খাওয়া দাওয়া সেরে নিল। পার্থ আর শুভ তো খাওয়া সেরেই টান টান হয়ে শুয়ে পড়ল বিছানায়, কিন্তু রায়ানের তো সুয়াস্তি নেই। সে ক্রমাগত ছটফট করতে করতে নিজ মনে বিড়বিড় করেই চলেছে।
ধুস, এভাবে হোটেলে বসে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না, না একটু বেরোই, কারোর না কারোর কাছে একটা ভালো দেখে ছবি ঠিকই পাওয়া যাবে। না একটু বেরিয়েই দেখা যাক।
এই ভেবে সে বিকেলের দিকে একাই বেরিয়ে পড়ল পেন্টিংয়ের সন্ধানে, কিন্তু অনেক বড় বড় দোকান ঘুরেও তার কিছুই পছন্দ হলো না। বিষণ্ন মুখে রায়ান যখন হোটেল ফেরার রাস্তা ধরল, সে সময় হঠাৎই তার চোখে পড়ল একটা গলির মধ্যে একটা ঘুপচি দোকানে অল্প কিছু পেন্টিং নিয়ে বসেছে এক অশীতিপর বৃদ্ধ। তার জরাজীর্ণ শরীরে দারিদ্রতার ছাপ স্পষ্ট। রায়ান ধীরে ধীরে এগিয়ে গেল বৃদ্ধের দিকে। তার মন বলছিল সে এতক্ষণ ধরে যেটা খুঁজছিল সেটা সে পাবে এনারই কাছ থেকে। সূর্যের আলো তখন পড়ে আসছে, আসন্ন সন্ধ্যা লগ্নের হালকা দ্যুতিময় পরিবেশ দোকানটিকে যেন বেশ রহস্যময় করে তুলেছে। একসময় রায়ান এসে দাঁড়ালো দোকানের সামনে। দোকানটি ছোট হলেও যথেষ্ট সুন্দর সুন্দর পেন্টিং আছে। মুগ্ধ চোখে সে দেখতে লাগলো সকল ছবি। অস্ফুটে তখন তার মুখ দিয়ে বেরোচ্ছে কেবল টুকরো টুকরো দু একটা কথা।
কি অসম্ভব সুন্দর, এমন ছবি, এমন অসাধারণ শিল্পকর্ম আমি আগে কোথাও দেখিনি, কি সুন্দর।
থরে থরে সাজানো ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ রায়ানের চোখ আটকে গেল একটি রাজস্থানী রমণীর পেন্টিং। কি অপূর্ব সুন্দর আর সূক্ষ্ম কাজ এই ছবিতে। চিত্রে রমণীটি নৃত্যের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, পায়ে ঘুঙুর, গা ভর্তি সাবেকি গহনা, পরনে ঐতিহ্যবাহী রাজস্থানি পোশাকটিও ভীষণ সুন্দর। তবে সবচেয়ে যেটা রায়ানকে আকৃষ্ট করেছে তা হল রমণীটির ওই দুই চোখ। কি অসম্ভব উজ্জ্বল আর জীবন্ত, এক দৃষ্টিতে যেন তাকিয়ে আছে রায়ানেরই দিকে। রায়ানের শরীরটা শিরশির করে উঠল। কতক্ষণ সে পেন্টিংটার দিকে একটানা তাকিয়েছিল তা ঠিক নেই। আচমকা সম্বিত ফিরল বৃদ্ধটির কথায়।
ये तस्वीर आपको पसंद है बाबूजी? सच में ये बहुत ही अच्छा है। आपको देखकर ही लगता है कि आपको खूबसूरत तस्वीर की बहुत अच्छे से समझ है। ले जाइए बाबूजी, ले जाइए।
সুন্দর ছবি চেনার জ্ঞান রায়ানের কতটা আছে সেটা সে জানে না, কিন্তু এমন সুন্দর পেন্টিং উপেক্ষা করার ক্ষমতা রায়ানের নেই। তাই আর দেরি না করে সে পেন্টিংটা কিনে নিয়ে হোটেলে ফিরে আসলো।
কি দারুণ এই পেন্টিংটা, আমি এমন সুন্দর ছবি আগে কখনো দেখিনি। কি রে শুভ, তাই না বল?
সত্যি ভাই, মানতে হবে রায়ান, তোর চয়েস আছে বটে, আমার তো মনে হয় এখনো অবধি এটাই তোর সংগ্রহের ছবিগুলোর মধ্যে বেস্ট।
বন্ধুদের কাছ থেকে প্রশংসা শুনে রায়ন খুব গর্বিত বোধ করল। পেন্টিংটা সে তোয়ালেতে ভালো করে মুড়ে যত্ন করে ব্যাগের ভেতর রেখে দিল। হোটেলে সেদিন একটা কিসের অনুষ্ঠান ছিল, কিছু যাযাবরেরা এসেছিল নাচ দেখতে। পার্থ, রায়ন আর শুভ সেখানে গেল। বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে রুমে ফিরে ওরা সকলেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। সময়টা তখন প্রায় মাঝরাত। হঠাৎই একটা প্রবল অস্বস্তিতে রায়নের ঘুমটা ভেঙে গেল। একটা ঘুঙুরের আওয়াজ যেন তার কানে আসছে। মনে হচ্ছে কেউ যেন ঘুঙুর পরে হেঁটে যাচ্ছে। রায়ন বিছানায় উঠে বসল।
এত রাতে আবার বাইরে কি হাঁটাহাঁটি করছে? এই নাচিয়েদের দলের লোকেরা কি তবে এখনো যায়নি? ওদেরই মধ্যে কি কেউ? এটা এটা কিসের গন্ধ? কোথা থেকে আসছে এই গন্ধটা? গন্ধটা গন্ধ যেন সে
ক্রমশ একটা সুন্দর গন্ধে ঘর ভরে উঠছে গোটা ঘরটা। এমন গন্ধ সে আগে কখনো পায়নি। রায়নের চোখটা ভারী হয়ে আসছে। কোনো রকমের টলমলো পায়ে রায়ন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এক পা করে এগিয়ে এলো দরজার দিকে। কি আশ্চর্য, এত কিছু একসঙ্গে হচ্ছে, অথচ টেরটা শুধু রায়নই পাচ্ছে কিভাবে? ওদিকে তো পার্থ আর শুভ অকাতরে ঘুমাচ্ছে। ওরা কি কিছুই বুঝতে পারছে না? দরজা খুলে হোটেলের বারান্দা ধরে এগোতে থাকে রায়ন। চারপাশে ঘুট ঘুটে অন্ধকার। শুধু মনে হচ্ছে অদূরে একটা ল্যাম্পের হলুদ আলো ঠিকরে আসছে। চোখে লেগে থাকা ঘোরটা ক্রমশ যেন তীব্র হচ্ছে, যেন তনভাবে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। সমস্ত হোটেল নিস্তব্ধ, যেন পাহারা দেওয়া দারোয়ানগুলো ঘুমিয়ে পড়েছে কোনো অদৃশ্য জাদু মন্ত্র বলে। চলতে চলতে হোটেলের সদর দোরগোড়ায় এসে দাঁড়িয়ে পড়ল রায়ন। সে যেন নিজের ইচ্ছেই কিছু করছে না, কেউ যেন তাকে এই পথ দিয়ে হাঁটিয়ে আনছে। এমন সময় সদর দরজার ফাটকটা হঠাৎ খুলে গেল আপনা থেকেই। রায়ন বেরিয়ে এল। আবার দরজাটা বন্ধ হয়ে গেল আগের মতো। অবলীলায় অজানা গন্তব্যের দিকে পা চালিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে রায়ন। এখন সে পুরোপুরি অদৃশ্য ওই ঘোরের বশীভূত। সকালে পার্থরই আগে ঘুমটা ভাঙল। পাশে রায়নকে দেখতে না পেয়ে তার মনে একটু খটকা লাগলো।
রায়ন, রায়ন কোথায় গেল ছেলেটা? এত সকালে তো ঘুম থেকে ওঠে না কখনো। তবে গেল কোথায়? শুভ, এই শুভ, আরে ওঠ না ভাই, দেখ না রায়ন ঘরে নেই।
ভাই একটু ঘুমোতে দে, আশপাশে কোথায় একটা আছে দেখ না, কোথায় আর যাবে?
আরে বলছি তো তোকে, রায়ন ঘরে কোথাও নেই, ওঠ না তুই, চল একটু বাইরের দিকটায় গিয়ে দেখে আসি।
এরপর ওরা দুজনে মিলে বাইরে গিয়ে যখন ওরা রায়নকে বারান্দা বা ব্যালকনিতেও খুঁজে পেল না, তাদের উৎকণ্ঠা এবার একটু বেড়ে গেল। হঠাৎ তখনই ওরা নিচ থেকে একটা ক্ষীণ কোলাহলের আওয়াজ শুনতে পেল। কয়েকটা লোক নিচে দাঁড়িয়ে গোল করছে। তড়িঘড়ি পার্থ আর শুভ গেল নিচে নেমে। কোলাহলের আওয়াজটা আসছে হোটেলের লাগোয়া বাগান থেকে। ওরা সেদিকে দৌড়ে গিয়ে দেখল অনেক লোক সেখানে দাঁড়িয়ে। কোনো রকমে ভিড় ঠেলে সামনে গিয়ে ওরা যা দেখল তাতে ওদের দুজনেরই ক্ষণিকের জন্য ভয়ে মুখ রক্তশূন্য হয়ে গেল। রায়ন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, কিন্তু ও এখানে কিভাবে আসতে পারে? থাক, সেসব পরে ভাবা যাবে। দুজনে কোনো রকমে ধরাধরি করে রায়নকে ঘরে নিয়ে আসলো। পার্থ বারবার অধৈর্য হয়ে অচেতন রায়নকে ডাকতে লাগলো।
এ ভাই, এই কি হলো তোর? এই চোখ খুল, দেখ দেখ আমি পার্থ, এই রায়ন!
শুভ তাড়াতাড়ি গ্লাস থেকে জল নিয়ে রায়নের চোখে মুখে জল ছেটানোর খানিক পর জ্ঞান ফিরল রায়নের।
উফ, থ্যাঙ্ক গড! আরে তুই ভয় পাইয়ে দিয়েছিলিস তো, কি হয়েছিল তোর? আর ওখানেই বা গেলি কি করে?
তুই তো আমাদের সঙ্গে একসাথে শুয়ে পড়লি, কখন আবার বাইরে বেরিয়ে গেলি? আর গেলি যখন আমাদের ডাকতে পারতিস, এভাবে অজানা অচেনা জায়গায় হুট করে কেউ মাঝরাতে বেরোয়?
কাল রাতে একটু ঘুমুরের আওয়াজ শুনে ঘুমটা আমার ভেঙে গেল। উঠে বসার পর খুব সুন্দর একটা গন্ধ পেলাম জানিস, তারপর আর কিছুই মনে নেই।
বলিস কি, ঘুঙুরের আওয়াজ, সুন্দর গন্ধ, কই আমরা তো কিছু বুঝতে পারিনি, কি সব যাতা বলছিস তুই?
আরে তেমন যদি কিছু মনেই হয়েছিল তোর, তাহলে আমাদেরকে তো একবার ডাকতে পারতিস না। এইভাবে একা বেরিয়ে তুই কিন্তু একদম ঠিক করিসনি, আর তাছাড়া ওইসব তোর মনের ভুল।
রায়ন চুপ করে থাকলো, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই।
যাই হোক, এসব চিন্তা ভাবনা এখন বাদ দে, আমাদের তো ফ্লাইট আছে, চল বেরোতে হবে, সাবধানে ওঠ, আস্তে আস্তে। হ্যাঁ।
তিন বন্ধু এরপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু রায়নের মনে খটকা রয়েই গেল, ঠিক কি হয়েছিল তার সাথে গতকাল রাতে? বাড়ি ফিরে আসার পর রায়নের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল তার বাবা মা। হাসি খুশি ছেলেটা কেমন মন মরা হয়ে গেছে, ঘর থেকে খুব একটা বেরোয় না, কিছু জিজ্ঞাসা করলে রেগে যায়, এমনকি তার প্রিয় পোষ্য ডোডোর সাথেও আর হুটোপাটি করে না। আর অদ্ভুতভাবে ডোডোও এখন রায়নের ঘরে যেতে চায় না, জোর করে নিয়ে গেলে ঘরের বাইরে থেকে প্রচণ্ড ডাকাডাকি করে, তারপর একসময় সে ছুটে পালিয়ে আসে। রায়নের মা বাবারও এখন কেমন একটা অদ্ভুত অনুভূতি হয় বাড়িতে থাকলে, হঠাৎ গা ছমছম করে ওঠে, মাঝে মাঝে মনে হয় বাড়ির ভিতরের তাপমাত্রা হঠাৎ করে অনেকটা নেমে গেছে, একটা অস্বস্তিকর পরিবেশ যেন বাড়ির প্রতিটা কোণায় বিরাজ করছে। রায়নের মা অনেক চেষ্টা করে রায়নের কাছে আসা, ছেলের সঙ্গে দুদণ্ড বসে তার মনের অশান্তির কারণ জিজ্ঞেস করার, কিন্তু কোনোভাবেই আদরের একমাত্র ছেলের মনের তল আর খুঁজে পান না তিনি। সেদিন পুজো সেরে প্রসাদের থালা নিয়ে যেই না ঠাকুরের ফুল ছোঁয়াতে গেলেন রায়নের কপালে, অমনি সে ভয়ানকভাবে তেড়ে এল, পুজোর থালা উল্টে ফেলে দিয়ে বাঁচ খাই গলায় বলে উঠল,
না না, দূরে যাও দূরে যাও, ওটা ওটা দূরে নিয়ে যাও আমার থেকে, চলে যাও চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, সবাই চলে যাও, কেউ আসবে না কাছে, কেউ না কেউ না। ডোডোকে ডোডোকে চেঁচাতে বারণ করো, সহ্য করতে পারছি না আমি, সহ্য করতে পারছি না, থামতে বলো থামতে বলো, আমি না তো মেরে ফেলবো ওকে, মেরে ফেলবো আমি ওকে।
ছেলের ভয়ঙ্কর রক্তচক্ষু দেখে রায়নের মা আঁতকে উঠলেন, ভয় তার গলা বুঝে আসছে, চোখ ফেটে তার জল বেরিয়ে আসলো, কোনো রকমে চোখে আঁচল চাপা দিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে তিনি বেরিয়ে এলেন ঘর থেকে। রায়ন পেন্টিংটাকে তার বেডরুমে এনে টাঙিয়েছে, প্রথম কদিন সে প্রায় সময় পেন্টিংটার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকত, কিন্তু এখন এখন সেদিকে তাকালেই তার কেমন জানি ভয় লাগে। রাতে এখন আর ঠিক করে ঘুম হয় না ওর, প্রতিদিন মাঝরাতে ঘুমটা ভেঙে যায়, একটা ঘুঙুরের আওয়াজ শুনতে পায় সে, আর ঠিক তারপরই একটা সুন্দর গন্ধে ঘরটা ভরে যায়। রায়নের চোখ দুটো আবার নেশার ঘরে বুজে আসে, হঠাৎ ওর যেন মনে হয় কেউ যেন ওর বুকের উপর উঠে চেপে বসেছে, দম আটকে আসে ওর, কিছুতেই শ্বাস নিতে পারে না, আতঙ্কে চোখও খুলতে পারে না, কেবল প্রাণপণে গোঙাতে থাকে। অ অদ্ভুতভাবে হঠাৎই আবার সব স্বাভাবিক হয়ে যায়। কিছুক্ষণ পর বুকের ওপর থেকে ভারটা যেন নেমে যায়। তখনই ঘুম ভেঙে ধড়ফড় করে বিছানায় উঠে বসে রায়ন।
বুকের ওপর কিসে ভার লাগে আমার, আর যে সহ্য করতে পারি না। প্রতিদিন এমন হচ্ছে কেন আমার সঙ্গে? তবে কি আমি আর বাঁচব না? আমি আর
হঠাৎ এক সময় রায়ন ঘাড়ের কাছটায় একটা জ্বালা অনুভব করে, জানি না কেন। তারপর বিছানা ছেড়ে টলতে টলতে রায়ন উঠে একটু ব্যালকনিতে যায়। কিছুক্ষণ আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার সে ঘুমিয়ে পড়ে। সকালে ওঠার পর রায়নের বেশ দুর্বল লাগে শরীরটা, মাথাটাও মাঝে মাঝে আজকাল ঘোরে। ঘর থেকে বেরোতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। শুভ আর পার্থ এর মধ্যে দুদিন এসে ঘুরে গেছে, কিন্তু ওদের সাথেও রায়ন ঠিকভাবে কথা বলেনি। ধীরে ধীরে রায়ন বুঝতে পারে, যবে থেকে ও ওই পেন্টিংটা এনেছে তবে থেকে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে চলেছে তার সাথে। নিশ্চয়ই পেন্টিংটার মধ্যে কোনো গণ্ডগোল আছে, কিন্তু এসব কথা সে কাউকে বলতে পারে না, এমনকি মা বাবাকেও না। কোনো অদৃশ্য শক্তি যেন তাকে বাধা দেয়। ক্রমে রায়নের মা বাবা খুব চিন্তিত হয়ে ওঠেন, ছেলেটা যেন দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে। এই তো একদিন সকালে রায়নের মা রায়নকে ব্রেকফাস্ট দিতে গিয়ে দেখে সে মেঝেতে পড়ে আছে। এই দেখে রায়নের মা আতঙ্কে চিৎকার করে ওঠেন,
এই শুনছো, শিগগিরই একবার এদিকে এসো।
চিৎকার শুনে রায়নের বাবা তড়িঘড়ি ছুটে গিয়ে দেখেন ওই কাণ্ড। ছেলেকে কোনো মতে বিছানায় তুলে উনি নিজেদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর ঘোষকে ফোন লাগালেন। তিনি এসে রায়নকে ভালো করে পরীক্ষা করে গম্ভীর মুখে বললেন,
দেখুন রণিতবাবু, আমার ব্যাপারটা ঠিক সুবিধের লাগছে না। আপনাদের আরও আগে আমাকে ডাকা উচিত ছিল। রায়নের শরীরে রক্তের পরিমাণ খুবই কমে গেছে, ইমিডিয়েটলি ওকে ব্লাড দিতে হবে। তাই যত শীঘ্রই সম্ভব ওকে নার্সিংহোমে অ্যাডমিট করার ব্যবস্থা করুন।
ডাক্তারের কথা মতন তড়িঘড়ি রায়নকে নার্সিংহোমে ভর্তি করা হলো। তারপর ওকে দু বোতল রক্তও দেওয়া হলো, প্রেসক্রাইব করা মেডিসিন খাওয়ানো শুরু হলো। ছেলের জন্য খাবার দাবার থেকে শুরু করে যত্ন আত্তি কোনো কিছুরই ত্রুটি রাখলেন না রায়নের মা। কিন্তু সব কিছু করার পরও রায়নের স্বাস্থ্যের কোনো উন্নতি হলো না, দিন দিন ছেলেটা যেন বিছানায় মিশে যেতে লাগলো। রণিতবাবু অনেক বড় বড় ডাক্তারের সাথে কনসাল্ট করলেন, কিন্তু কেউই কিছু করে উঠতে পারলেন না। এদিকে দিন রাত ঠাকুরের পায়ে কেঁদে কেটে মাথা কুটতে লাগলেন। চিন্তায় চিন্তায় রণিতবাবুর খাওয়া ঘুম সব উড়ে গেল। এর মধ্যে আবার ঘটল অন্য আরেক কাণ্ড। রায়নের বাড়িতে বছর চারেক কাজ করে চম্পা নামের একটি মাঝ বয়সী মেয়ে, বড় রাস্তার উল্টো দিকের বস্তিতে ওর বাড়ি। রোজ সকাল 7টায় কাজ করতে আসে, আবার সন্ধে 6টার মধ্যে চলে যায়। কখনো আবার বেশি কাজকর্ম থাকলে সে রাতে থেকেও যায় রায়নদের বাড়িতে। সেদিনও রাতে চম্পা রায়নদের বাড়িতে ছিল, রান্নাঘরের পাশের ছোট ঘরটায় ও শোয়ে। নিঝুম রাত, সময়টা প্রায় মাঝরাত্রি। হঠাৎই চারপাশের নিস্তব্ধতাকে খান খান করে ভেসে আসে ডোডোর চিৎকার। সেই তীক্ষ্ণ আওয়াজে ঘুম ভেঙে তড়াক করে লাফিয়ে ওঠে চম্পা।
মাঝরাতি আবার ডোডোটা চেঁচায় কেন? দিল কাঁচা ঘুমটাকে ভাঙে। আচ্ছা, মাঝরাতে চেঁচাচ্ছে মানে বাড়িতে আবার চোর পড়লো না তো? না না, দিনকাল মোটে ভালো নয়, একবার গিয়ে দেখে আসি না কি? ডোডো চেঁচাচ্ছে যখন, না না না, যাই যাই, একবার কি বরং দেখে আসি ব্যাপার খানা কি।
দরজা খুলে বাইরে এসে চম্পা দেখে ডোডো সিঁড়ির ওপর দাঁড়িয়ে ড্রয়িং রুমের দিকে মুখ করে চিৎকার করছে। ওর চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। চম্পা ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়ালো। একটা হালকা পাওয়ারের ডিম লাইট জ্বলছে, গোটা ঘরটা ভীষণ ঠান্ডা। ওর মনে হলো হঠাৎ যেন শীতকাল চলে এসেছে। ভীষণ ঠান্ডা লাগছে, ঠকঠক করে কাঁপতে লাগলো সে। আর ঠিক তখনই সে অনুভব করল, ওর খাড়ের উপর কেউ যেন করম নিঃশ্বাস ফেলছে। চম্পার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ভয়ে ভয়ে ও পিছনে ঘাড় ঘোরাল, কিন্তু কাউকে দেখতে পেল না। আচমকা ওর মনে হল কেউ যেন ঘুঙুর পরে তার পিছন দিকে হেঁটে বেড়াচ্ছে। চকিতে আবার চম্পা পিছন ঘুরল, আর ঠিক তখনই আবছা আলোয় চম্পা দেখল একটা দীর্ঘকায় নারী মূর্তি ঠিক তার পিছনেই দাঁড়িয়ে। তার পরনে লেহেঙ্গা, গা ভর্তি গয়না, পায়ে ঘুঙুর, মুখটা অন্ধকার করে বড় করে ঘোমটা টানা, তবু ওই ঘোমটার আড়াল থেকে সেই মূর্তির চোখ দুটো যেন আগুনের গোলার মতন ধকধক করে জ্বলছে। গালের দুপাশ দুটো সদন্ত, ঠোঁটের কষ বেয়ে তাজা টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে চম্পা তীব্র আর্তনাদ করে সেখানেই মূর্ছা গেল। মাঝরাতে কান ফাটা চিৎকার শুনে রায়নের মা আর বাবা পরিমরি করে ছুটে আসলেন। চম্পা তখন অজ্ঞান হয়ে পড়েছিল ড্রয়িং রুমের মাঝখানে। রায়নের মা চম্পার চোখে মুখে জল ছেটানোর একটু পরে তার জ্ঞান ফিরল।
কিরে, ভয় পেয়েছিলিস নাকি কিছুতে? তাছাড়া এত রাতে এখানে কি করছিলিস তুই?
তোমরা আমার কথাটা একটু শোনো, এই বাড়িতে কোনো কোনো একটা কিছু খারাপ বাসা বেঁধেছে গো। আমি তাকে স্পষ্ট কাল দেখলাম, কি ভয়ঙ্কর, কি ভয়ানক চেহারা তার। বিশ্বাস করো ও কাকাবাবু, তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো, আমি মিছে বলছি না। এইখানে আমার সামনে এসে দাঁড়িয়েছিল সে, ওই জন্য ওই রাক্ষসীর জন্য দাদাবাবুর আজ এই অবস্থা। আমি তোমাদের বলছি, আমার কথাটা একটু শোনো, তোমরা তাড়াতাড়ি কিছু একটা করো, না হলে কিন্তু আমি বেশ বুঝতে পারছি দাদাবাবুকে আর আমরা বাঁচাতে পারবো না, আর বাঁচাতে।
কথাটা শেষ করতে পারে না চম্পা, তার চোখে মুখে ভয়টা এখনো জাঁকিয়ে বসে আছে। এদিকে ওর ওই কথাগুলো শুনে চঞ্চল চোখে একে অপরের দিকে বোকার মতন মুখ চাওয়াচই করতে থাকেন রায়নের বাবা মা। বিজ্ঞান মনস্ক রণিত বাবুর এসব কথা ঠিক বিশ্বাস হচ্ছিল না, কিন্তু রায়নের মা চম্পার কথাটা উড়িয়ে দিতে পারলেন না। এক অজানা বিপদের আশঙ্কায় তার বুকটা কেঁপে উঠল। সকাল হতেই প্রচণ্ড চিৎকারে ঘুম ভেঙে গেল রায়নের বাবা মায়ের। বাগানের মালি খুব চিৎকার করছে, ছুটে গিয়ে তারা যা দেখল তাতে তাদের হৃৎপিণ্ড যেন দেহ থেকে বেরিয়ে আসতে চাইল। বাড়ির সামনের গোলাপ গাছটার নিচে টোডোর ছিন্ন ভিন্ন দেহটা পড়ে আছে। ওর মাথাটা কেউ যেন প্রবল আক্রোশে ছিঁড়ে নিয়েছে। এমন দৃশ্য সহ্য করতে না পেরে রায়নের মা মূর্ছা গেলেন। রণিতবাবু কাতর মুখে ধপ করে বসে পড়লেন বাড়ির এতদিনের প্রিয় পোষ্য ডোডোর দেহের পাশে। ডোডোর দেহবশেষ বাড়ির পিছনে পুঁতে দেওয়া হলো। রায়নকে এ ব্যাপারে কিছুই জানানো হলো না, এমনিতেই ওর শরীর খারাপ, তার উপর নিজের প্রিয় পোষ্যর মৃত্যু ও কিছুতেই মানতে পারত না।
ওগো, তুমি এখনো চুপ করে থাকবে? তুমি বুঝতে পারছো না কেন একটা খুব খারাপ কিছুর কুনজন আমাদের ছেলের ওপর পড়েছে? ওর অসুখ সারানো না কোনো ডাক্তার বদ্যির কাম্য না। দয়া করে, দয়া করে এখন তুমি তোমার ওই জ্ঞান বিজ্ঞান দূরে সরিয়ে রাখো, আর যত তাড়াতাড়ি পারো কোনো তান্ত্রিক বা ওঝা কাউকে ডেকে আনো, না হলে যে আমাদের ছেলেটাকে আর বাঁচানো যাবে না। কি গো, তুমি কি আমার কথাটা শুনতে পাচ্ছো? তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি?
রণিতবাবু পড়লেন মহা সমস্যায়। কাকে ডাকবেন তিনি? কোনো তান্ত্রিককে তো তিনি চেনেন না, এসবে বিশ্বাসও করেন না তিনি। কিন্তু আজ পরিস্থিতি এমন জায়গায় এনে ওনাকে দাঁড় করিয়েছে যে বিশ্বাস অবিশ্বাস সব গুলিয়ে গেছে। ঠিক এমন সময় বাড়ির খোলা সদর দরজার মুখে একটা গুরুগম্ভীর আওয়াজ শোনা গেল।
জয় কালী!
রায়নের বাবা মা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখলেন এক সৌম্যদর্শন পুরুষ দাঁড়িয়ে আছেন দোরগোড়ায়। পরনে লাল পট্টবস্ত্র, গলায় হাতে রুদ্রাক্ষের মালা, কাঁধে একটা ঝোলা। লোকটি অচেনা হলেও তাকে প্রথম দেখেই মনে শ্রদ্ধা জাগে।
আপনি, আপনি কে বাবা?
আমি, আমাকে তো লোকে ভবানী তান্ত্রিক বলে ডাকে রে মা। মন থেকে যখন যেখানে ডাক পাই ছুটে যাই সেইখানে। যেমন আজ এসেছি তোদের চৌকাঠে।
কিন্তু আমরা তো আপনাকে চিনি না, আমরা তো আপনাকে কেউ ডাকিনি বাবা। তাহলে?
ওরে, এ ডাক সে ডাক নয় রে, মনের ডাক, মনের ডাক। যার দুয়ারে আমাকে প্রয়োজন হয়, মঙ্গলময়ী মা আমাকে সেই দুয়ারের পথ ঠিক বাতলে দেন। তোদের বাড়িতে যে ঘোর বিপদ রে, তোদের ছেলে এক ভয়ঙ্কর অপশক্তিকে সাথে করে বাড়িতে নিয়ে এসেছে। সে প্রথমে তোদের ছেলেকে শেষ করবে, তারপর একে একে তোদের।
আমার ছেলেটাকে বাঁচান বাবা, ও আমাদের একমাত্র সন্তান। দোহাই আপনার, কিছু করুন বাবা, কিছু করুন। এই অবস্থা আমি আর চোখে দেখতে পাচ্ছি না। কিছু করুন বাবা, কিছু একটা করুন।
ওঠ রে মা, ওঠ, ওঠ, ওঠ। এ এত সহজ কাজ নয়, সে খুব ধূর্ত। তোর ছেলের শরীর থেকে রক্ত শুষে সে আরো শক্তিশালী হয়েছে। তাকে শেষ করতে এক মহাযজ্ঞ অনুষ্ঠান করতে হবে।
কিন্তু বাবা, আপনি জানলেন কি করে যে আমরা বিপদে আছি?
ওরে বোকা, দয়াময়ী মাই যে আমাকে সব জানিয়ে দেন। যখন যেইখানে বিপদের কালো ছায়া ঘনিয়ে আসে, আমি তখন সেইখানে উপস্থিত হই। নেনে আর কথা বাড়াস না, এই নে পুটুলিটা, ধর তো দেখি।
বাবা, এই পুটুলিতে কি আছে বাবা?
চিরন্তন পবিত্র ভস্ম। সন্ধ্যার আগেই বাড়ির চারিপাশে এই ভস্ম দিয়ে গণ্ডি কাটবি, আর তোর ছেলের ঘরের চারপাশটাতে ভালো করে দিবি। আজ বাড়ির সকলে নিরামিষ খাবি আর ছেলেকেও খাওয়াবি। আর শোন, সন্ধ্যার পর কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়। ওই রক্ত চোষা কিন্তু চেষ্টা করবে তোর ছেলেকে বাড়ির বাইরে বের করার। ওকে আটকে রাখবি, আর খুব বাড়াবাড়ি হলে এই লাল জবা ফুলটা ওর মাথায় ছোঁয়াবি। আমি আবার কাল আসব।
একটানা এতটা বলে প্রস্থান করলেন ভবানী তান্ত্রিক। সন্ধ্যার আগেই রায়নের মা বাবা আর তাদের বিশ্বস্ত চাকর বিশু মিলে সারা বাড়ির চারপাশে ছড়িয়ে দিল সেই পবিত্র ভস্ম। রায়নের ঘরের চারপাশে বেশি করে ভস্ম দিয়ে গণ্ডি কাটল। রাত নামতেই ভালো করে ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে তিনজনে ড্রয়িং রুমে বসে থাকল। আজ কারোরই ঘুম আসবে না, আসন্ন বিপদের আশঙ্কায় সবাই কাঁটা হয়ে আছে। রায়ন তার ঘরে ঘুমোচ্ছে। আজ প্রকৃতিও যেন বিনাশের খেলায় মেতে উঠেছে। বাইরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, কড়কড় করে বাজ পড়ছে, গাছপালা মনে হচ্ছে সব ভেঙে যাবে ঝড়ের দাপটে। রাত তখন প্রায় দুটো। ড্রয়িং রুমে বসা মানুষগুলোর সবে তন্দ্রা এসেছে। হঠাৎ একটা জোরে দরজা খোলার আওয়াজ হলো। সবাই চমকে তাকিয়ে দেখল রায়ন হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নামছে। রণিত বাবু আর বিশু দৌড়ে এসে রায়নকে জাপটে ধরল।
কি হচ্ছে, কি হচ্ছে সব? আমি শেষ করে দেবো সব, আমি শেষ করে দেবো, আমি শেষ, আমি শেষ, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো!
রায়ন ক্রমাগত ছাড়ানোর চেষ্টা করে চলেছে। কি অসম্ভব শক্তি তার গায়ে, দুজনে মিলেও এই হাড় জিড়জিড়ে শরীরে রায়নকে ধরে রাখতে পারছে না।
ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো, ও আমাকে ডাকছে, আমাকে ডাকছে, আমাকে যেতে হবে, ও ডাকছে আমাকে, ছাড়ো!
রায়ন রে সোনা ছেলে আমার, কেউ তোকে ডাকছে না, তোকে কোথাও যেতে হবে না।
বাবু আপনি একটু শান্ত হয়ে বসেন, এহেনে বসেন।
এই সময় তড়িঘড়ি পূজোর ঘর থেকে রায়নের মা দৌড়ে এসে রায়নের মাথায় ভবানীতান্ত্রিকের দেওয়া জবা ফুলটা ঠেকালো। আর অমনি সঙ্গে সঙ্গে রায়নও শান্ত হয়ে গেল। ধীরে ধীরে বাবার বুকে নিস্তেজ হয়ে নেতিয়ে পড়ল ওর শরীরটা। রায়নকে রণিতবাবু আর বিশু ওর ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল। ওদিকে ভবানীতান্ত্রিক তার কুটিরে গূঢ় সাধনায় বসেছেন। কালকের মহাযজ্ঞের আগে যে করেই হোক তাকে জানতেই হবে ওই বাড়িতে লুকিয়ে থাকা অপশক্তি, অর্থাৎ ওই অভিশপ্ত ছবির ইতিহাস, না হলে যে ওই অশুভ শক্তিকে আটকানোই যাবে না। পদ্মাসনে মুদিত চোখে টান টান হয়ে বসেছেন ভবানীতান্ত্রিক। তার সামনের অগ্নিকুণ্ডে দাউ দাউ করে জ্বলছে আগুন। সেই লকলকে আগুনের শিখার দুতিতে ভবানীতান্ত্রিকের মুখের ভঙ্গি ফুটে উঠেছে স্পষ্টত। আপন মনে বিড়বিড় করছেন তিনি, যেন কারোর সঙ্গে কথা বলছেন, কিন্তু কার সঙ্গে?
মা আমায় বল, কি রহস্য লুকিয়ে আছে ওই ছবিটার মধ্যে? তুই তো আমাকে ওই বাড়ির পথ বাতলে দিলি, তুই তো সর্বদাই আমার ইন্দ্রিয় শাসন করিস, আজ আবারও তুই আমাকে পথ না দেখালে ওই ছেলেটাকে যে আমি বাঁচাতে পারবো না মা। ওই অপশক্তিকে যে ধ্বংস করতেই হবে আমাকে।
অগ্নিকুণ্ডের আগুনের শিখা লকলকিয়ে যেন আরো মাথা ছাড়া দিয়ে উঠছে। হঠাৎই সে আগুনের মধ্যেই যেন ফুটে উঠল স্পষ্ট একটা অবয়ব। ভবানীতান্ত্রিকের ঠোঁটের কোণে ফুটে উঠল একটা স্মিত হাসি। তিনি অনুভব করলেন অপশক্তি বিনাশের প্রাককালে তাকে পথ দেখাতে আবির্ভূত হয়েছেন স্বয়ং মহামায়া। ভারী হয়ে উঠল পরিবেশ, মনে হলো যেন এই ক্ষণে পৃথিবীতে অস্তিত্ব রয়েছে শুধুমাত্র ভবানী আর জগজ্জননীর, বাকি সবই যেন মায়া। ক্রমশ প্রজ্বলিত অগ্নিমূর্তির থেকে ভেসে এলো এক অভিভূত কণ্ঠস্বর।
ওই ছেলের প্রাণ তোকেই বাঁচাতে হবে, এটাই তোর ভবিতব্য। অনেক বিপত্তি আসবে এই পথে, তবুও তুই অটল থাকবি, আমার আশীর্বাদ থাকবে তোর সঙ্গে। ওই অভিশাপের ইতিহাস বড় ভয়ানক, শোন তবে। অনেক কাল আগে রাজস্থানের মারওয়ার প্রদেশে জয়চন্দ্র রাঠোর নামে এক প্রবল পরাক্রমশালী রাজা ছিলেন। তার ছিল এক বৃহৎ সাম্রাজ্য, তিনি অত্যন্ত প্রজাবৎসল ছিলেন। ওর প্রভাব প্রতিপত্তির দাপটে প্রত্যেকে ভয়ে তটস্থ থাকতেন, কোনো রাজ্যের রাজাই তাকে পরাজিত করতে পারছিলেন না কোনো মতেই। অবশেষে তারা অবলম্বন করলেন এক ভয়াবহ তন্ত্রের পথ। এক দুষ্ট তান্ত্রিককে স্বর্ণমুদ্রার লোভ দেখিয়ে শুরু করলেন ভয়ঙ্কর খেলা। তান্ত্রিক তার তন্ত্রশক্তির বলে জাগিয়ে তুলল এক রক্তলোলুপ অপশক্তিকে। সেই অশুভ শক্তিকে তারা আদেশ করল সে যেন রাজা জয়চন্দ্রের শরীর থেকে রক্ত শুষে নিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। সেই অপশক্তিধারী সত্তা রাজপ্রাসাদে গিয়ে রানী মধুরার শরীরকে নিজের বশে নিয়ে রাজপ্রাসাদে বসবাস শুরু করল, আর সুযোগ খুঁজতে থাকল রাজা জয়চন্দ্রকে হাতের নাগালে পাওয়ার। কিন্তু তার অনেক আগেই রাজপরিবারের কুলপুরোহিত ভৈরবাচার্য যোগ বলে জেনে গিয়েছিলেন সবটা। তিনি আয়োজন করলেন এক মহাযজ্ঞের। সেই অপশক্তিকে রানী মধুরার শরীর থেকে বের করে একটি ছবির মধ্যে বন্দি করলেন। তারপর সেই ছবিকে একটি মন্ত্রপুত বাক্সে রেখে ভাসিয়ে দিলেন নদীর জলে। কিন্তু সেই অপশক্তির ধ্বংস হল না। নিজের কাজ শেষ করতে না পেরে সে ছবির মধ্যে বন্দি অবস্থায় ছটপট করতে থাকল। এত বছর পর ভৈরবাচার্যের মন্ত্রের বাঁধন আলগা হয়ে পড়লে সেই অপশক্তি ছলে বলে কৌশলে ফের চলে এসেছে, আশ্রয় নিয়েছে ওই হতভাগ্য ছেলেটির কাছে।
কিন্তু মা, পৃথিবীতে এত মানুষ থাকতে ওই রায়ানকেই কেন বেছে নিল ওই অপশক্তি?
এ যে ভাগ্যের খেলা রে। রাজা জয়চন্দ্র রাঠোরের পুনর্জন্ম হয়েছে রায়ানের মধ্যে, তাই তো সেই অপশক্তি আবার ফিরেছে নিজের অসমাপ্ত কাজ শেষ করতে।
বুঝেছি মা, সব বুঝেছি, কিন্তু এবারে বল ওই অপশক্তিকে ধ্বংস কি করে করব মা?
এক মহাযজ্ঞের মাধ্যমে ওর জন্ম হয়েছিল, তাই আর এক মহাযজ্ঞের আয়োজন করে সেই ছবিটা যজ্ঞের পবিত্র আগুনে পুড়িয়ে ফেলতে হবে, তবেই শেষ হবে ওই রক্ত লোলুপ পিশাচিনী। আজ থেকে ঠিক দুদিন পর অমাবস্যা, আর সেই রাতেই পোড়াতে হবে সেই ছবি।
বেশ, তবে অমাবস্যার রাতেই ওকে ধ্বংস করবে এই ভবানী তান্ত্রিক। জয় মা, জয় মা।
পরদিন ভবানী তান্ত্রিক আবার গেল রায়ানদের বাড়ি। রায়ানের মা বাবাকে সব বলে মহাযজ্ঞের জন্য প্রস্তুত থাকতে বললেন তিনি। রায়ানের ঘরে গিয়ে তার হাতে একটা লাল সুতো বেঁধে দিলেন আর ছবিটাকেও ভালোভাবে দেখে নিলেন। রায়ানের মা বাবা এবং চাকর বিশু মিলে যজ্ঞের জন্য প্রয়োজনীয় দ্রব্যের আয়োজন সম্পূর্ণ করল। অমাবস্যার দিন রাত 12টা বাজতেই ভবানীতান্ত্রিক যজ্ঞে বসে পড়লেন। যজ্ঞটা রায়ানদের বাড়ির পেছনের খালি জায়গায় হচ্ছে। ভবানীতান্ত্রিক গাত্রবন্ধন করে যজ্ঞ শুরু করলেন। তার সামনে একটা বেদির উপর যজ্ঞের আগুন লকলক করে জ্বলছে। তার বাম দিকে একটু দূরে রায়ানের বাবা মা আর বিশু বসেছে। তাদের চারপাশে একটা গণ্ডি কেটে দিয়েছেন ভবানীতান্ত্রিক।
এই গণ্ডির মধ্যে যতক্ষণ থাকবি ততক্ষণ ওই রক্ত চোষা তোদের কোনো ক্ষতি করতে পারবে না। খবরদার, যাই ঘটুক না কেন এই গণ্ডি ছেড়ে বেরোবি না, তাহলে কিন্তু মৃত্যু অবধারিত।
রায়ান ভবানীতান্ত্রিকের ডান দিকে বসে আছে। লাল সুতো বাঁধার পর তার শরীরটা একটু সুস্থ আছে। রায়ানের চারপাশেও গণ্ডি কেটে দিয়েছেন তিনি। গুরু গম্ভীর শব্দে মন্ত্রোচ্চারণ করছেন ভবানীতান্ত্রিক। সামনে পাঁচটি নরকরটে সাজানো রয়েছে। দাও দাও করে যজ্ঞকুণ্ডে আগুন জ্বলছে। মাঝে মাঝে যজ্ঞের আগুনে বিভিন্ন দ্রব্য আহুতি দিচ্ছেন তিনি।
কালিকে পাপহারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নারায়ণ নমস্তুতে।
চারপাশ আজ যেন বেশি নিস্তব্ধ। কোনো কুকুর, বেড়াল বা পোকাও ডাকছে না। যেন প্রকৃতি কোনো আসন্ন দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে। মাঝে মাঝে ঝিরঝির করে শীতল হাওয়া বইছে। ভবানীতান্ত্রিকের পাশেই রয়েছে পেন্টিংটা। কিছুটা পবিত্র ভস্মদিনী ছিটিয়ে দিলেন পেন্টিংটার উপর, সাথে সাথেই সেটা কাঁপতে শুরু করল। ভবানীতান্ত্রিকের মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল।
আয় 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 আয়, তোকে এবার আসতেই হবে, আর লুকিয়ে থাকতে পারবি না, তোর বিনাশের সময় উপস্থিত হয়েছে।
এই বলে কিছুটা মন্ত্রপুত জল তিনি ছিটিয়ে দিলেন পেন্টিংটার উপর। রায়ানের মা বাবা ভয়ে কাঁটা হয়ে বসে আছে আর এক মনে ভগবানকে ডেকে চলেছে। কিন্তু রায়ানের মুখের অভিব্যক্তির কোনো পরিবর্তন নেই। সে এক দৃষ্টিতে যজ্ঞের আগুনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঘুঙুরের আওয়াজ শোনা গেল। তার সাথে অদ্ভুত এক গন্ধে চারিদিক ভরে উঠল। সামনের অন্ধকার ভেদ করে এগিয়ে আসছে এক মূর্তি। পায়ে ঘুঙুর, পরনে রাজস্থানী লেহেঙ্গা, তার চোখ দুটো আগুনের গোলা, গালের দুপাশ দিয়ে দুটো সদন্ত বেরিয়ে এসেছে। জিভটা লক লক করছে, হাতে বড় বড় নখ, চুলগুলো হাওয়ায় উঠছে। আচম্বিত এই দৃশ্য দেখে রায়নের মা বাবা আতঙ্কে ঠকঠক করে কাঁপতে লাগলেন। প্রবল অট্টহাসিতে ফেটে পড়ল সেই রক্ত চোষা পিশাচিনী।
তোকে তো এই ভবানী তান্ত্রিকই শেষ করবে রে। আমার সঙ্গে আছে শুভ শক্তি, যে শক্তির কাছে তোর নিকৃষ্ট শক্তি চিরকালই পরাজিত হয়ে এসেছে।
পিশাচিনীর মুখ বিকৃত হয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠল, মুখে হিংস্র জান্ত গড়গড় শব্দ করতে লাগল। জীবটা আরো লম্বা হয়ে বেরিয়ে এসেছে, যেন তা দিয়ে ভবানী তান্ত্রিকের গলা চেপে ধরবে। ভবানী তান্ত্রিক তৎক্ষণাৎ কিছুটা পবিত্র ভস্ম ছিটিয়ে দিল পিশাচিনীর গায়ে। সর্বশরীর জ্বলে উঠল তার, বিভৎস চিৎকার করে সে বসে পড়ল। কিন্তু সে দমে গেল না, ছটফট করতে শুরু করলো। চারপাশ থেকে বিভৎস সব চিৎকার ভেসে আসতে লাগলো, যেন হাজারটা প্রেত নৃত্য করছে। ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো, কিন্তু যজ্ঞের আগুনকে তা নেভাতে পারলো না। ভবানী তান্ত্রিক জোরে জোরে মন্ত্রোচ্চারণ করছে, আর মাঝে মাঝেই পিশাচিনীর গায়ে মন্ত্রপুত জল ছিটিয়ে দিচ্ছে। রক্তচোষা পিশাচিনী বিভৎস চিৎকার করছে আর ছটফট করছে। ধীরে স্তিমিত হয়ে আসছে তার দেহ, একটু একটু করে ফুরোচ্ছে তার তেজ। যজ্ঞ শেষের পর ভবানী তান্ত্রিক তার ঝোলা থেকে একটা মন্ত্রপুত লাল সুতো বের করে ভালো করে পেন্টিংটা বাঁধলেন। তার উপর পবিত্র ভস্ম মাখিয়ে সেটা ছুঁড়ে ফেললেন যজ্ঞের আগুনে। সঙ্গে সঙ্গে অগ্নিশিখা গ্রাস করল সেটাকে, আকাশ পাতাল বিদীর্ণ করে প্রবল চিৎকার করে উঠল পিশাচিনী। শেষ হচ্ছে, হ্যাঁ সে শেষ হচ্ছে। ক্রমশ হালকা হচ্ছে তার চিৎকার, একসময় সবটা বাতাসে মিলিয়ে গেল। ভবানী তান্ত্রিক পবিত্র জল ছিটিয়ে দিলেন রায়নের শরীরে। রায়নের যেন ঘোর ভাঙল। সম্বিত ফিরে পেয়ে সে ভবানী তান্ত্রিককে প্রণাম করল, কাঁপা কাঁপা গলায় বলল,
আপনি আমাকে বাঁচালেন বাবা, আপনি না থাকলে ওই রক্তচোষা আমাকে মেরেই ফেলত।
ওঠ বাছা ওঠ, তোকে বাঁচানোর দায়িত্ব যখন স্বয়ং মহামায়া নিয়েছেন, তখন আমি তো নিমিত্ত মাত্র। যা, ফিরে যা মা বাবার কাছে।
রায়ন ছুটে এলো বাবা মার কাছে, জড়িয়ে ধরল তাদের। রায়নের মা বাবার চোখও যেন আজ বাঁধ মানছে না। অবশেষে তারা সত্যি ফিরে পেলেন তাদের ছেলেকে। অন্ধকার কেটে এক নতুন দিনের সূচনা হল। রায়ন এবং তার পরিবারকে রক্ষা করে ভবানী তান্ত্রিক আবারও এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। অপেক্ষায় থাকলেন আবারও কবে অপার শক্তিময়ী মহামায়া তাকে দিশা দেখাবেন নতুন এক পথের।
শেষ হলো আমাদের আজকের গল্প, ঋতুপা ব্যানার্জির লেখা রক্তচোষা পেন্টিং। গল্প পাঠক বুড়ো পেন্টিং বিক্রেতা পিশাচিনী এবং বিশু চাকরের ভূমিকায় আমি প্রত্যয়, ভবানী তান্ত্রিকের ভূমিকায় সুমিতেন্দ্র, মা কালীর ভূমিকায় নার্গিস, রায়নের ভূমিকায় সাত্যকী, রায়নের মা এবং চম্পার ভূমিকায় অনন্যা, রায়নের বাবার ভূমিকায় আড্ডাবাদ চ্যানেলের প্রদীপ্তদা, ডক্টর ঘোষের ভূমিকায় গল্পের জন্য চ্যানেল থেকে সৌমেনদা, শুভর ভূমিকায় 86.7 তোমার FM থেকে সৃজন, পার্থর ভূমিকায় স্টোরি অফ টুমোরো চ্যানেল থেকে দীপ। আচ্ছা, আমরা লাস্ট গল্প থেকে কয়েকটা কমেন্ট সিলেক্ট করেছি, এবার তাহলে পড়ে নেওয়া যাক। তপন হালদার লিখছেন, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের এভাবেই প্রত্যেকটা গল্প শুনতে থাকুন আর কমেন্ট করতে থাকুন। নেক্সট হচ্ছে মিউজিক্যাল লাইফস্টাইল, এই চ্যানেলটা আমাদের প্রত্যেকটা গল্পতেই কমেন্ট করে। ইনি লিখছেন, ভেরি গুড স্টোরি, থ্যাংক ইউ সো মাচ মিউজিক্যাল লাইফস্টাইল, তোমরা প্রত্যেকটা গল্পই আমাদের কমেন্ট করতে থাকো, এভাবেই খুব ভালো লাগে, তোমাদের সাথে নিশ্চয়ই একদিন কোলাবোরেশন করব, অপেক্ষায় রইলাম। আচ্ছা, পরের কমেন্টটা যাওয়া যাক। দীপঙ্কর সাহা লিখছেন, বেশ কিছু সময় স্টোরি বহু প্রচলিত হলেও উপস্থাপনার অভিনয়েতে নতুন মাত্রা পায়, এক্ষেত্রেও তাই হয়েছে, খুব সুন্দর। প্রথমেই বলে রাখি, দীপঙ্কর বাবু হচ্ছে সেই প্রথম সিজন থেকে আমাদের প্রত্যেকটা গল্পে প্রায় কমেন্ট করেই আসছেন এবং আমাদের রেগুলার লিসনার, আর উনি হচ্ছেন আমাদের ভীষণ ভীষণ ফেভারিট পার্সন, কারণ উনি সবসময় আমাদেরকে মোটিভেট করে গেছেন। তাই থ্যাংক ইউ দীপঙ্কর বাবু, আশা করি আগামী দিনও আপনার কমেন্ট পাবো, আর এভাবেই আমাদের পাশে থাকবেন, ভীষণ ভালো লাগে আপনার ফিডব্যাক। আচ্ছা, পরের কমেন্টটায় আসি। সপ্রভু মানানি ঘোষ, ইনি বলছেন, আপনারা কথা রেখেছেন, ওয়াটসনকে আগের তুলনায় বেশ সাবলীল লাগলো, শার্লককে তো আগের মতোই পারফেক্ট, ক্যারি অন গাইস। থ্যাংক ইউ ম্যাডাম, অবশ্যই ওয়াটসন আমি করেছি, আস্তে আস্তে অনেকটা ইম্প্রুভ করেছি, ডেফিনেটলি অনেক কিছু শিখেছি, অনেক অনেক অডিও স্টোরি শুনেছি, ইনফ্যাক্ট শুনিও এখনও। সো আপনাদের ফিডব্যাকের জন্যেই আজকে এতটা ইম্প্রুভ করতে পেরেছি, আর ভীষণ ভালো লাগলো আপনি কমেন্ট করলেন, এভাবেই আমাদের পাশে থাকবেন, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আচ্ছা, নেক্সট কমেন্টটা হচ্ছে ঝুমস ডান্স ওয়ার্ল্ড, বলছে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন, এভাবেই পাশে থাকবেন। আচ্ছা, পরের কমেন্টটা হচ্ছে দ্য কে এস ডি 86, ইনি বলছেন, এগিয়ে যান, সাথে আছি, দারুণ উপস্থাপনা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, ভীষণ ভালো লাগলো, এভাবেই কমেন্ট করো আমাদের প্রত্যেকটা গল্পে। আচ্ছা, পরের কমেন্টটা আসি, জি এম কে ইমন, ইনি বলছেন, আজ প্রায় চার দিন হলো পাগলের মতন শুনছি 221 বি হ্যারিসন রোডকে, কিছু কিছু জায়গায় হালকা ঘাটতি তো আছে, কিন্তু তা সময় গড়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ভালোবাসা রইল ওপার বাংলার একজন শ্রোতার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ ইমন, অবভিয়াসলি আমরা চেষ্টা করছি যতটা ভালো করা যায়, আমরা এখন চারটি সিজন করে ফেলেছি, অবশ্যই ডেফিনেটলি ভুলভাল হয়ে যায়, মিথ্যে কথা বলবো না, চেষ্টা করছি ইম্প্রুভ করার, মানে প্রত্যেকটা স্টোরিতে আমরা নিজেদেরকে ইম্প্রুভ করার চেষ্টা করছি, এভাবেই তোমাদের ফিডব্যাক, অনেস্ট ফিডব্যাকটা দিতে থেকো, তোমাদের ফিডব্যাক পেলে আমরা অনেকটাই নিজেদেরকে বুঝতে পারি যে কোন জায়গাগুলো ভুল আছে, ইনফ্যাক্ট নিজেরাও ইন্ট্রোস্পেকশন করি, আর তোমাদের কমেন্ট পেলে বুঝতে পারি তোমরা লিসনার হিসেবে কোন জায়গাটা বেশি ডিমান্ড করছো বা কোন জায়গাটা বেশি এনজয় করছো, সো ওই টেস্টগুলো বুঝতে পারি আমরা, মানে আমাদের পক্ষে সুবিধা হয়, সো এভাবেই আমাদেরকে কমেন্ট করো, ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরের কমেন্টটায় যাই, মধুসূদন মিদ্দা, খুব ভালো লাগলো, তবে অ্যাডভেঞ্চার স্টোরি চাই, নিশ্চয়ই করবো অ্যাডভেঞ্চার স্টোরি, আমরা জনার রেস্ট্রিক্টের একদমই নই, আমরা সব রকম গল্প করি, ইনফ্যাক্ট আমাদের দ্য গিফট অফ দ্য ম্যাজাই শুনতে পারো, ও হেনরির, ইনফ্যাক্ট আরেকটা ওয়ার স্টোরি আমাদের আছে এই সিজনেই, দি অ্যাডভেঞ্চার ইন দি মেডিটেরিনিয়ান, অবশ্যই শুনো, আমরা সিজন ওয়ানে আমাদের অনেক রকম ভালো ভালো গল্প হয়েছে, এক্সপেরিমেন্ট করেছি আমরা বিভিন্ন গল্প নিয়ে, ইনফ্যাক্ট শুধু সিজন ওয়ান না, প্রত্যেকটা সিজনেই আমরা এক্সপেরিমেন্ট করেছি, আমরা কিছু রেস্ট্রিক্টেড থাকিনি, সো ডেফিনেটলি আগামী দিনে অ্যাডভেঞ্চার স্টোরি আমরা করব, লেখা চলছে, খুব শীঘ্রই হবে, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই কমেন্ট করতে থাকো। আচ্ছা, পরের কমেন্টটায় যাই, ইনি বেশ বড় কমেন্ট করেছেন, দিঘি ব্যানার্জি, আমি আপনাদের নতুন শ্রোতা, এর আগে মধুসুন্দরী দেবী গল্পটা শুনলাম, যেহেতু তারানাথ খুব পছন্দ করি, তারপর এটা শুনলাম, মুখ্য নারী চরিত্রে যে আছেন তার ভয়েসটা খুব ভালো লাগলো, ম্যাচিওর ভয়েস আর অ্যাক্টিং, আগের গল্পেও বোধ হয় এই মেয়েই ছিল, এই গল্পে যে আছে বাবা গায়ে কাটা দিচ্ছিল শুনে, দারুণ, আমি তো প্রথমে অয়ন্তিকা দিদি ভাবছিলাম, বাকিদের অভিনয় খুব ভালো, শার্লক ওয়াটসন এরাও দারুণ, সাবস্ক্রাইব করলাম, একে একে সব শুনবো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। প্রথমেই বলে রাখি, মধুসুন্দরী দেবী যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের আরেকজন মেম্বার, নার্গিস লায়লা, উনি শুধু মধুসুন্দরী দেবী করেননি, উনি আমাদের দুটো গল্প উপহার দিয়েছেন, তান্ত্রিক বিশাঙ্ক ইনফ্যাক্ট, আর তার সাথেও উনি অনেক ট্রান্সলেশন করেছেন। আমাদের শার্লক হোমসের প্রথম ট্রান্সলেশনটা উনি করেছেন, দি অ্যাডভেঞ্চার অফ দি ডান্সিং ম্যান। মানে আমরা ধন্য নার্গিস লায়লাকে পেয়ে। আর আপনিও এভাবে আমাদেরকে কমেন্ট করতে থাকবেন কোন কোন জায়গা আপনার মনে হচ্ছে আমরা ইম্প্রুভ করতে পারি, বা কোন কোন জায়গা, কোন কোন গল্প আপনার বেশি ভালো লাগলো, ডেফিনেটলি কমেন্ট করবেন। আর খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরের কমেন্টে আসি। আপন সাজাত বলছে, মাই ডিয়ার 221 বি হ্যারিসন রোড, প্লিজ ব্যোমকেশ বক্সির স্টোরি চাই, লাভ ফ্রম বাংলাদেশ। প্রেজেন্টেশনটা কিন্তু সেই ছিল, খুব ভালো লাগছে দাদা। ডেফিনেটলি ব্যোমকেশ তো ট্রাই করার ইচ্ছা আছে, কারণ ব্যোমকেশের প্রথমত কপিরাইট আছে ব্যোমকেশের তো। সো অবভিয়াসলি চ্যানেল বড় হচ্ছে আস্তে আস্তে, সাবস্ক্রাইবার তোমাদের মতন ভালো ভালো শ্রোতারা আমরা পাচ্ছি, ডেফিনেটলি প্রমিস করলাম ব্যোমকেশ বক্সি একটা হবে। ইনফ্যাক্ট একটা হিন্টও দিয়ে রাখলাম, ব্যোমকেশ বক্সি ডিরেক্ট গল্প না করতে পারলেও ইনডাইরেক্ট গল্প একটা করা যাবে, সেটা নিয়ে ভাবনা চিন্তা এখন থেকেই করছি। মানে যেটা বলে ব্যোমকেশের ফ্যান ফিকশন। তোমাকেও এপার বাংলা থেকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ, এভাবেই কমেন্ট করতে থেকো। আচ্ছা, পরেরটা যাই। বিপ্লব মাহাতো বলছেন, দারুণ লাগলো গল্পটি, এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। অবভিয়াসলি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, এভাবেই কমেন্ট করতে থেকো, আমাদের পাশে থেকো। পরেরটায় আসি, শিখা সান্যাল, ফ্যান্টাস্টিক স্টোরি, থ্যাংক ইউ ম্যাডাম ওয়ান্স অ্যাগেন, খুব ভালো লাগলো। নেক্সটটা হচ্ছে জয় দাস লিখছেন, দারুণ লাগলো, থ্যাংক ইউ আপনাকেও। আচ্ছা, পরের কমেন্টটায় যাই। ক্রাফট জোন, ইনি বলছেন, আমি আসলে একজন গল্পখোর, সবসময় গল্পের চ্যানেল খুঁজতে থাকি, আজ প্রথম আপনাদের খুঁজে পেলাম, গল্প শুনলাম, এবং অবশ্যই নিয়মিত আপনাদের গল্প শোনার আশায় আপনাদের দলে নামও লেখালাম। শার্লক হোমসের গল্প নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, গল্প পাঠ ভালোই লাগলো। সব থেকে ভালো লাগলো আপনারা শ্রোতাদের কমেন্টগুলো এত যত্ন করে পড়েন দেখে, অন্য আর কোনো চ্যানেল এটা করতে দেখিনি, এটা সত্যিই বেশ প্রশংসনীয়। আপনাদের যাত্রাপথ সুগম হোক, আজ থেকে পাশে রইলাম, থ্যাংক ইউ ম্যাডাম। ইনফ্যাক্ট আপনাদের কমেন্ট পড়ে আমরা অনেক কিছু শিখতে পারি, এবং একটা ইন্টারাকশনের একটা জায়গা আমরা নিজেরা তৈরি করার চেষ্টা আগে থেকেই করেছি, ইনফ্যাক্ট এখনও করছি, আপনাদের সাথে রেগুলারভাবে কমিউনিকেশনটা যেন জারি রাখতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ, এভাবেই কমেন্ট করতে থাকবেন, খুব ভালো লাগলো। আর শার্লক হোমসের আরও অনেক গল্প আসবে, শুধু শার্লক হোমস না, বিভিন্ন জনারের গল্প আমরা করব। ইনফ্যাক্ট দারোগা প্রিয়নাথ আসছে খুব তাড়াতাড়ি, ইনফ্যাক্ট আরও ভালো ভালো আমরা বাইরের অথারের গল্প পেয়েছি, খুব তাড়াতাড়ি আসছে, এখনই ডিক্লেয়ার করছি না, আস্তে আস্তে করব। সো থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। পরের কমেন্টটায় যাই, সোনিয়া ডি দত্তা, এই ম্যাডামও আমাদের প্রত্যেকটা গল্পে কমেন্ট করেন এবং রেগুলার লিসনার। উনি বলছেন, এক্সিলেন্ট ব্রো, গল্পটা আমি এর আগে শুনেছি, বাট আজকে আগেন যখন তোমাদের ভয়েসে শুনলাম খুব ভালো লাগলো, আর অলওয়েজ ক্লিন অ্যান্ড পারফেক্ট প্রেজেন্টেশন, নো মোর ওভার অ্যাক্টিং, নো মোর ওভার অ্যাক্টিং, জাস্ট হ্যাভ এ রিকোয়েস্ট ফর আ হিস্টোরিক্যাল ফ্যান ফিকশন অর এ বেঙ্গলি ডিটেকটিভ স্টোরি, নট ওনলি আই অলসো সাবস্ক্রাইব ইয়োর নিউ চ্যানেল ভূত প্রেত, গড অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। থ্যাংক ইউ ম্যাডাম, অবভিয়াসলি থ্যাংক ইউ সো মাচ ভূতপ্রেতকে সাবস্ক্রাইব করার জন্যে, ভূতপ্রেত অন্যরকম কন্টেন্ট আনবে ডেফিনেটলি। আর আপনি প্রত্যেকটা গল্পে আমাদের কমেন্ট করেন, আমরা মানে ভীষণ ভীষণ লাকি আপনাদের মতন কিছু শ্রোতাদের পেয়েছি, যেখানে রেগুলার আপনারা ফিডব্যাক দেন, প্রত্যেকটা গল্পে ফিডব্যাক দেন, অনেস্ট ফিডব্যাক দেন, কোন জায়গাগুলো ইম্প্রুভ করতে লাগবে সেটাও ফিডব্যাক দেন, কোন জায়গাগুলো ভালো লাগলো সেগুলোটাও বলেন। সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এভাবেই কমেন্ট করতে থাকবেন। আচ্ছা, আর দুটো কমেন্ট পড়ব। অরিজিৎ দাস লিখছেন, খুব সুন্দর পরিবেশনা, গল্প শুনতে শুনতে মনে হচ্ছিল যেন হইচইয়ে ব্যোমকেশ সিরিজ শুনছি বা দেখছি, ডিয়ার ওয়াটসনের ভয়েস ঠিক যেন অজিত, মানে সুব্রত দত্ত, আর শার্লক যেন ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য, দারুণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ। মানে এত বড় কমেন্ট, মানে আমি আমি নিজেও কোনো দিন এক্সপেক্ট করিনি, এত মানে ইটস এ বিগ কমেন্ট, মানে আমি আমি সত্যি মানে মানে কী বলবো আপনাকে, কী বলবো আমি, আমার আমার ভাষা নেই। আপনাদের এক্সপেকটেশান বা আপনার এক্সপেকটেশান আমরা যে এতটা ফুলফিল করতে পেরেছি, মানে মানে উই আর ভেরি হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আরও এইভাবে আপনার এক্সপেকটেশান আমরা ফুলফিল করব। আপনার কোনো গল্পের রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি কমেন্ট, কী বলবো, ইট মিন্স আ লট, থ্যাংক ইউ। আচ্ছা লাস্ট কমেন্টে আসি। জাগরী চক্রবর্তী বলছেন, তোমাদের প্রতিটা গল্প খুব সুন্দর, ব্যক্তিগতভাবে তোমাদের গল্প পাঠ আমার অত্যন্ত ভালো লাগে, তোমাদের অসাধারণ কণ্ঠে গল্প শুনতে আমি আর আমার বাবা খুবই পছন্দ করি, প্রার্থনা করি এই যে আমাদের এই 221 বি হ্যারিসন রোড পরিবার আরও অনেক অনেক বড় হয়ে উঠুক। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ আপনার বাবাকেও আমাদের তরফ থেকে প্রণাম জানাবেন অবশ্যই। এভাবেই আমরা আপনাদেরকে এন্টারটেইন করতে থাকবো, আর বিভিন্ন রকম গল্প হবে, বিভিন্ন জনারের গল্প হবে, শুধু ভূত বা তন্ত্র রিলেটেড আমরা থাকবো না, আমাদের ক্রাইম থাকবে, আমাদের কমেডি থাকবে, আমাদের সাইফাই থাকবে, সব রকম থাকবে, ফিউচারিস্টিক গল্প থাকবে। সো আস্তে আস্তে আমরা সব করব, আমাদের সব প্ল্যানে আছে। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই আমাদের পাশে থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। দেখা হচ্ছে পরের এপিসোডে খুব তাড়াতাড়ি। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড।